শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আজ আমাদের মূল অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর রাজনীতিবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং এক চা চক্রে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট রয়েছে কলকাতা থেকে পাঠানো।
পশ্চিমবঙ্গের বনগাঁর ঠাকুরনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা।
আর রয়েছে একটি সাক্ষাৎকার যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রাবন্ধিক ডক্টর সেলিম জাহানের সঙ্গে।
এই যে শক্তির যে প্রভাব সেটা দেখানোর জন্য বাণিজ্যকে সবসময় ব্যবহার করা হয়।
তবে সবকিছুর আগে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ, এবং রয়েছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি পারমাণবিক চুক্তি সম্পর্কে পাল্টাপাল্টি ব্যবস্থা নিচ্ছে, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষণ হিসেবেই দেখছেন। আজ শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে শীতল যুদ্ধের সময় তাঁদের মধ্যকার মাঝারি পাল্লার পারমাণবিক শক্তি চুক্তিতে রাশিয়া অংশগ্রহণে বিরত থাকছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র একই রকম সিদ্ধান্ত নেওয়ার পর রাশিয়া এই ব্যবস্থা গ্রহণ করে। শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, আমেরিকান শরিকরা এই চুক্তিতে তাঁদের অংশগ্রহণ স্থগিত করেছেন, আমরাও ওই চুক্তিতে আমাদের অংশগ্রহণ স্থগিত করেছি। পুতিন বলেন যে রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করবে, যার মধ্যে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তিনি তাঁর পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনায় উদ্যোগী হতে নিষেধ করেছেন। এর আগে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র কয়েক দশক আগে স্বাক্ষরিত ওই চুক্তি মান্য করার ব্যাপারে তার প্রতিশ্রুতি প্রত্যাহার করে নিচ্ছে। ইচ্ছাকৃতভাবে ওই চুক্তি ভাঙার জন্যে তিনি ক্রেমলিনকে দায়ী করেন। তবে শুক্রবার আরও পরের দিকে তিনি সংবাদদাতাদের বলেন যে তিনি কোনো এক ধরনের সমঝোতার সম্ভাবনা খোলা রাখছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সমালোচনা করে বলেছেন, তাঁর কথায় তিনি আমাদের দেশের জন্য খুবই খারাপ। ট্রাম্প আরও বলেন তিনি মানব পাচার সম্পর্কে কিছুই মনে করেন না, কারণ তিনি মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দের বিরোধিতা করে চলেছেন। গতকাল শুক্রবার সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন পেলোসি তাঁর কথায় খুবই একগুঁয়ে এবং দেয়াল নির্মাণের জন্য তাকে অর্থ বরাদ্দ না দিয়ে তিনি রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করছেন। এই দেয়াল নির্মাণের বিষয়টি ছিল প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর সফল নির্বাচনী অভিযানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওদিকে ন্যান্সি পেলোসির একজন মুখপাত্র বলেন যে দ্বিদলীয় কনফারেন্স কমিটিতে ডেমোক্রেটরা সীমান্ত সুরক্ষা ব্যবস্থা হিসেবে অত্যন্ত বলিষ্ঠ, চৌকস এবং কার্যকর সমাধান তুলে ধরেছে। তিনি আরও বলেন যে এইসব সত্ত্বেও প্রেসিডেন্ট এখনও দ্বিতীয়বার সরকারি দপ্তর বন্ধ করার বিষয়টি সরিয়ে নিচ্ছেন না। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট বলেছেন যে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার সীমান্ত বরাবর দেয়াল নির্মাণের উপায় হিসেবে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি বিবেচনা করে দেখবেন, কারণ তিনি মনে করেন না যে বিধায়কদের মধ্যে আলাপ আলোচনার পর প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি অনুমোদন লাভ করবে। তবে দি ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানাচ্ছে যে সেনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা রিপাবলিকান মিচ ম্যাকনেল ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বলেছেন যে জরুরি অবস্থা ঘোষণা রিপাবলিকান পার্টিকে বিভক্ত করতে পারে। বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং চা চক্রে মিলিত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সরকারি বাসভবন গণভবনে দক্ষিণ লনে চা চক্রের এই আয়োজনে ক্ষমতাসীন জোটের নেতারাই অংশ নেন মূলত। অনুষ্ঠানে ঐক্যফ্রন্ট সহ বিরোধী জোটের কেউ তেমন অংশ নেননি। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শনিবার সরকারি বাসভবন গণভবনের দক্ষিণ লনে ক্ষমতাসীন জোটের নেতারাই অংশ নেন, বিরোধী জোটের কেউ অংশ নেননি। বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী চা চক্রে যোগদান শেষে বলেছেন, রাজনৈতিক কোনো বক্তব্য বা এ ধরনের কিছুই হয়নি। প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেছেন। একাদশ সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপ করেছিলেন তাদের সবাইকে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল। শুক্রবার আনুষ্ঠানিক চিঠি দিয়ে বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট অনুষ্ঠানে যাবে না বলে জানিয়ে দেয়। এছাড়া আমন্ত্রণ পেলেও ওই অনুষ্ঠানে অংশ নেয়নি গণতান্ত্রিক বাম জোট। খোলা মাঠের এই আয়োজনে ছিল অনেকটা গ্রামীণ আবহ। প্রধানমন্ত্রী আমন্ত্রিতদের সঙ্গে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন। 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে আওয়ামী লীগ। জোটবদ্ধ নির্বাচন করলেও শরিকদের ছাড়াই টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে দলটি। জাতীয় পার্টিকে বসানো হয়েছে বিরোধী দলের আসনে। জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম জোট ওই নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবি করে আসছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ভেনেসা তিরিস্ক বলেছেন, ইউরোপে অভিবাসনের ক্ষেত্রে শুধুমাত্র অভিবাসী শর্ত পূরণ হলেই সেখানে অবস্থান করা সম্ভব, অন্য কোনোভাবে নয়। শনিবার ঢাকায় বাংলাদেশ ও ইউর মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এক সংলাপে ইউ রাষ্ট্রদূত এমন কথা বলেন। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার ঢাকায় বাংলাদেশ ও ইউ এর সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এক সংলাপে ইউ রাষ্ট্রদূত এমন তথ্য জানিয়ে বলেন, অভিবাসী হওয়ার আগ্রহ নিয়ে বাংলাদেশ থেকে অনেকেই ইউরোপে পাড়ি জমিয়ে থাকেন। তিনি বলেন, অনেকেই অবৈধ পথে মানব পাচারকারীদের সহায়তায় ইউরোপে প্রবেশ করে থাকেন, যা ইউরোপে অভিবাসনের জন্য সঠিক পন্থা নয়। এর ফলে তারা বিভিন্ন সমস্যায় পড়ছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ইউ নিরাপদ অভিবাসন চায় এবং নিরাপদ অভিবাসনের লক্ষ্যে বাংলাদেশ ও ইউ কাজ করছে। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, বাংলাদেশ চায় না বিশ্বের কোনো দেশে বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে অবস্থান করুক। অবৈধ অভিবাসনকে বাংলাদেশ সরকার সবসময় নিরুৎসাহিত করে আসছে বলে তিনি উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক সমাবেশে বিশৃঙ্খলা হলে 14 মিনিটেই ভাষণ শেষ করেন প্রধানমন্ত্রী। পরে নেহরু স্টেডিয়ামে আরেকটি সমাবেশে যান তিনি। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের এই রিপোর্টে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এবার তৃণমূলের বিদায় হবেই, এত ভিড় দেখে আমি নিশ্চিত বাংলায় পরিবর্তন আসবেই। অপরদিকে আজ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের এই সভাতেই বিশৃঙ্খলতার জন্য মাত্র 14 মিনিট ভাষণ দিয়ে সভা থেকে বেরিয়ে যান প্রধানমন্ত্রী এবং পরে দুর্গাপুরের অণ্ডালের জনসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। গত মঙ্গলবারে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রীর বক্তব্য, ওদের আঘাত করে মনোবল ভেঙে দিতে চেয়েছিল কিন্তু ওরা ফের মাথা তুলে দাঁড়িয়েছে, আজ এই সভায় তারা এসেছেন। বিজেপির প্রত্যেক কর্মী সমর্থককে বলছি, আপনাদের এই আত্মত্যাগ বিফলে যাবে না, যত আটকাবেন তত আমাদের ক্ষমতা বাড়বে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। রিপোর্ট পাঠিয়েছেন বগুড়া সংবাদদাতা প্রতীক কুমার।
পাটগ্রামের বাউরা সীমান্তের একটি ব্রিজের নিচ দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। এ সময় বিএসএফ গুলি ছুড়লে আসাদুল হক নিহত হন। এ বিষয়ে রংপুর 51 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ভয়েস অফ আমেরিকাকে জানান,
আমরা সারাদিন ধরে ফ্ল্যাগ মিটিং করেছি, তারপরে বিএসএফ বললো যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে, ওরা গরু নিয়ে বের হয়ে আসার সময় বিএসএফ বাধা দিলে ওরা বিএসএফ কে আক্রমণ করে, বিএসএফ ডিফেন্সের জন্য এই গুলিটা করে। এটা হচ্ছে বিএসএফ এর বক্তব্য।
নিহত আসাদুল হক পাটগ্রামের বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার মতিউর রহমানের ছেলে। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
পাকিস্তান বলছে প্রতিবেশী আফগানিস্তানে বসন্তকালীন লড়াইয়ের মৌসুম শুরু হবার আগেই সে একতরফাভাবেই আফগানিস্তানের সঙ্গে তার সীমান্তে বেড়া দেবে। সামরিক কর্মকর্তারা বলছেন যে এই ব্যাপক সীমান্ত সুরক্ষা প্রকল্পটি সম্প্রতি ত্বরান্বিত করা হচ্ছে এই আশঙ্কায় যে সেখান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নেবার পর পাকিস্তানের সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়তে পারে। পাকিস্তানের সেনাবাহিনী সম্প্রতি একদল সাংবাদিককে উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় নিয়ে যায় যেখানে 2600 কিলোমিটার দীর্ঘ আফগান সীমান্ত বরাবর 9 ফুট উঁচু তারের বেড়া নির্মাণ করা হচ্ছে 6 ফুট ব্যবধানে এবং এর ওপরে তার কাটার বেড়া দেয়া হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন যে আগামী বছর মাঝামাঝি নাগাদ পুরো সীমান্ত জুড়ে বেড়া নির্মাণের কাজ শেষ হবে এবং এর জন্যে খরচ হবে $50 কোটি। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদের পর এখন শুরু হচ্ছে আমাদের অন্যান্য পরিবেশনা। প্রথমেই রয়েছে একটি সাক্ষাৎকার। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্কে টানাপোড়েন রয়েছে বিস্তর এবং এসব টানাপোড়েন প্রশমনের ব্যাপারেও বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এখনও গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হয়তো করা হবে। এবং এসব নিয়েই আমরা কথা বলি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রাবন্ধিক ডক্টর সেলিম জাহানের সঙ্গে। সদ্য সমাপ্ত সপ্তাহের গোড়ার দিকে চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা নিয়ে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চীনের সঙ্গে বাণিজ্য লড়াইয়ের অবসান ঘটে এ যাবৎকালের সবচেয়ে বড় মাপের একটা রফা হয়ে যাবে হয়তোবা। ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন কর্তৃক চীনের দিক থেকে আসা রফতানি সামগ্রীর ওপর $25,000 কোটি এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের তরফের রফতানি সামগ্রীর ওপর চীনের পক্ষে $11,000 কোটি শুল্ক আরও বলবৎ রয়েছে ইতিমধ্যেই। প্রেসিডেন্টের কথা মতো তাহলে কি এসব মত পার্থক্য লেনদেনের ফারাক সত্যি দূর হতে পারে?
এখানে তিনটি কথা বলা দরকার। একটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে চীন এবং যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি, সুতরাং এই যে শক্তির যে প্রভাব সেটা দেখানোর জন্য বাণিজ্যকে সবসময় ব্যবহার করা হয়। আপনি যে পরিসংখ্যান উল্লেখ করেছেন সে জাতীয় শুল্ক তারা বসাচ্ছে, এটা বাণিজ্যকে প্রতিহত করা যতটা না তার চাইতে যে বিশ্বকে দেখানো যে তাদের অর্থনৈতিক শক্তির গতিময়তা কতখানি, এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটার সঙ্গে কিন্তু রাজনৈতিক ব্যাপারও জড়িত আছে, কারণ এই যে পরস্পর পরস্পরের শক্তি দেখানোর একটা প্রবণতা আমরা দেখছি, এর মাধ্যমে দক্ষিণ চীন সাগরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক যে সমস্ত মতানৈক্য রয়েছে সেগুলোর উপরেও কিন্তু এই জোর খাটানোর একটা প্রভাব এখানে পড়বে। আর তৃতীয় যে কথাটি আমি বলতে চাই যে আলোচনার পথ সবসময় খোলা রাখতে হবে, এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সেই আলোচনা পথটি খোলা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেমন তৎপর, তেমনি ভাবে চীনের প্রেসিডেন্টও সেখানে আগ্রহ প্রকাশ করেছেন। সুতরাং এই আলোচনার পথটি খোলা রাখলে যে একেবারে তাৎক্ষণিকভাবে এর একটা সমাধান হয়ে যাবে আমি এটা মনে করি না, কিন্তু মনে হয় যে আলোচনার পথটা খোলা রাখলে পরে সেখানে জোর খাটানোর যে ব্যাপারটি আছে সেটা হয়তো চলবেই একটা রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে, একটা কূটনৈতিক প্রক্রিয়া হিসেবে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীন দুজনেই জানে যে আগামীতে যদি একটা মতানৈক্য না হয় কিংবা তারা যদি এই যে সহযোগিতা, সমন্বয় এবং স্থিতিশীলতা যেটা চীনের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন সেদিকে যদি না যেতে পারে তাহলে এই দুটো দেশের জন্য তো ভালো হবে না, বিশ্বের জন্যও ভালো হবে না।
জি, প্রেসিডেন্ট বলেছেন যে অচিরেই চীনের শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে তার কথাবার্তা হতে পারে এবং এসব মত পার্থক্য দূর করতে আলোচনাও হবে। রাজনৈতিক ভাষ্যকার গ্রন্থকার পোকং চেন বলেছেন যে আসলে বাণিজ্য আলোচনা নিয়ে যতটা আলোচনা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের পরবর্তী কথাবার্তা যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসের শেষের দিকে ভিয়েতনামে, সেটা নিয়ে আপনার কি মনে হয়?
আমার মনে হয় যে এটা ঠিক, কারণ খেয়াল রাখতে হবে যে আর্জেন্টিনায় যখন সম্মেলন হয়েছিল, শীর্ষ সম্মেলন বিভিন্ন দেশের, সেখানেও আলোচনার কথা ছিল কিন্তু আলোচনা তেমন এগোয়নি। গত মাসে দাভোসে যখন বিশ্ব অর্থনৈতিক ফোরাম হয়ে গেল সেখানেও প্রেসিডেন্ট ট্রাম্প যাননি, কিংবা চীনের প্রেসিডেন্ট সেখানে যাননি, সেখানেও একটা আলোচনার সুযোগ ছিল, সেটা হয়নি। আর তৃতীয় ব্যাপারটি হচ্ছে যে বাণিজ্য আলোচনা পুরো দ্বিপাক্ষিক যে সম্পর্কের সেটার একটি মাত্র অংশ, সুতরাং বাণিজ্য আলোচনার সঙ্গে রাজনৈতিক আলোচনার ব্যাপার আছে, সেই সঙ্গে সামাজিক বিষয় নিয়ে আলোচনার ব্যাপার আছে। সুতরাং এই যে পথযাত্রা যেটাকে আমি বলছি সেখানে যে ধরনের আলোচনা যতখানি আলোচনার বিষয়বস্তু উঠে আসা উচিত ছিল। দাভোসে দুই রাষ্ট্রপ্রধানের অনুপস্থিতিতে এবং আমরা জানি যে আর্জেন্টিনার সেই আলোচনার বেশি দূর এগোয়নি, সেখানে সেই সুযোগটা কিন্তু রয়ে গেছে। অতএব আমার মনে হয় যে এখন যেটা দুটো দেশেরই কূটনৈতিকদের মধ্যে বা রাজনীতিকদের মধ্যে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভবিষ্যতে যখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট মিলিত হবেন তখন কোন কোন বিষয়গুলো সেই আলোচনায় প্রাধান্য পাবে, কোন কোন বিষয়গুলোতে একটা মতানৈক্যে পৌঁছানো যাবে, কোন কোন বিষয়গুলোকে মতৈক্যে পৌঁছানো যাবে, কোন কোন বিষয়ে মতানৈক্য রয়ে গেছে সেগুলোকে দেখতে হবে। সুতরাং স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো এবং পরবর্তী যে শীর্ষ আলোচনা যেটা সেটাই আমার মনে হয় যে বর্তমানে প্রাধান্য পাচ্ছে, তার একটি অংশ মাত্র বাণিজ্য ভিত্তিক আলোচনা।
জি, আপনি এই যে ডাভোস আলোচনার কথা বললেন, আর্জেন্টিনার কথা বললেন, তার পরিপ্রেক্ষিতে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে বিশ্বের দুই অর্থনৈতিক মহাবলী দেশের মধ্যেকার সম্পর্কের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবৎ অভিযোগ করে এসেছে বেজিং আমেরিকান ব্যবসা সংস্থাগুলোকে তাদের প্রযুক্তি জ্ঞান চীনের ব্যবসায়ীদের কাছে হস্তান্তরের জন্য জোরাজুরি করে থাকে, অথচ সে নিজে আবার তার বিশাল বাজারে প্রবেশাধিকার দেওয়া নিয়ে নানান অজুহাত খাড়া করে। আপনার কি মনে হয়?
এটা আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে সেই অভিযোগ হয়তো চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও করতে পারে, কারণ মনে রাখতে হবে যে বর্তমানে তথ্য প্রযুক্তির যে বিস্তার হচ্ছে এবং তথ্য প্রযুক্তি কিন্তু এখন আমার মনে হয় যে শক্তি এবং ক্ষমতার একটি অন্যতম উৎস এবং নির্ণায়ক, তো সুতরাং স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র কিন্তু সেই তথ্য প্রযুক্তির নানান পথ থেকে বার করার জন্যে বিভিন্ন দেশের কাছ থেকে বিভিন্ন সংস্থার কাছ থেকে সেই তৎপরতা যুক্তরাষ্ট্রেও চলে, এবং আমরা বলতে পারি যে তথ্য প্রযুক্তির বিরুদ্ধে শুল্ক আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্র সেটা করে। এখন এই যে অভিযোগটা যুক্তরাষ্ট্র করেছে চীনের বিরুদ্ধে, চীনও কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ করতে পারে। এখন আমার মনে হয় যে দুটো পরাশক্তি, যেটাকে আপনি মহাবলী বলেছেন, অর্থনৈতিক মহাবলী এবং সেই সঙ্গে সঙ্গে তো রাজনৈতিক মহাবলীও, সেক্ষেত্রে তারা বিশ্বে নানানভাবে প্রভাব বিস্তার করতে চাইবে, তাদের জোটের মধ্যে নানান দেশকে আনার চেষ্টা করবে এবং সেখানে তথ্য প্রযুক্তি একটা বড় অংশ। অতএব আমি মনে করি যে এই তথ্য প্রযুক্তি পেতে বিভিন্ন সংস্থার কাছ থেকে, ব্যক্তিবর্গের কাছ থেকে দুটো দেশই নানান রকম ভাবে চেষ্টা করবে, কূটনৈতিক ভাবে চেষ্টা করবে, পর্দার আড়ালে অনেক কিছু করার মাধ্যমে চেষ্টা করবে, সেটা বোধহয় চলতেই থাকবে। সুতরাং এই অভিযোগ যদিও যুক্তরাষ্ট্র একতরফা ভাবে করেছে, আমার মনে হয় যে চীন যদি চায় তাহলে তারাও এই অভিযোগ করতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে এই জাতীয় একটা শীতল যুদ্ধ যদি বলি সেটা কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আগামীতেও আমরা দেখতে পাবো, শুধুমাত্র চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নয়, হয়তো অন্যান্য দেশের মধ্যে সেটা পরিলক্ষিত হবে।
জি, আমরা এই যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছি, এ বিষয়টি নিয়ে আলোচনা বিশেষ করে আপনার সঙ্গে আলোচনা ঘন্টার পর ঘন্টা করা যেতে পারে, কিন্তু আমাদের অনুষ্ঠানের স্বল্প পরিসর অনুষ্ঠানে সময়ের সীমাবদ্ধতা আছে, তাই শেষ করবার আগে একটি ছোট্ট জিজ্ঞাসা দিয়ে শেষ করব, সমাপ্তি টানব। সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প এও বলেছেন যে চীন সিনথেটিক ওপিওয়েডকে দুর্নীতি তৎপরতার তালিকায় চিহ্নিত করতে সম্মত হয়েছে, এতে করে যুক্তরাষ্ট্রে ওই মাদকের চালান কি প্রতিহত করতে অনেকখানি সুবিধে হবে বলে মনে হয়?
আমি যেহেতু সময় কম আমি খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি, হ্যাঁ সুবিধা হবে, কারণ চীন যদি সেটাকে দুর্নীতি তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে এবং সেই যে জাতীয় যদি একটি ব্যবস্থা নেয় তাহলে নিশ্চিতভাবে এটার একটা সুপ্রভাব এই মাদকদ্রব্যের ক্ষেত্রে পড়বে, চালনার ক্ষেত্রে, যোগানের ক্ষেত্রে এবং তার বাণিজ্যের ক্ষেত্রে।
জি, ডক্টর সেলিম জাহান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আজ থেকে 25 বছর আগে ক্রোয়েশিয়া প্যারামিলিটারি বাহিনীর যুদ্ধকালীন এক কমান্ডারের নির্দেশে প্যারামিলিটারি বাহিনী AHMICI গ্রামের শতাধিক বসনীয় মুসলিমকে হত্যা করেছিল। সেই নির্মম হত্যাকাণ্ডের এক সাক্ষী ভয়েস অফ আমেরিকার জেমি ডেটমারকে জানালেন যে সেই রক্তস্নাত হত্যাকাণ্ড আজও তাকে তাড়া করে ফিরছে। প্রতিবেদনটি শুনুন।
সৌন্দর্য শোভিত বসনিয়ার আহমেচি গ্রাম আজ কত শান্ত, কত সমাহিত, অথচ 25 বছর আগে ক্রোয়েশিয়ার আধাসামরিক বাহিনী এই একই গ্রামের ১২০ জন বজনিয়াক বা বজনিয়ার মুসলমানদের নির্মমভাবে হত্যা করেছিল, একটিমাত্র কারণে যে তারা ছিলেন জাতিগোষ্ঠী মুসলমান সংখ্যালঘু জনগণ। সেই নিষ্ঠুরতা আজও ৭২ বছর বয়সী হুসো আহমিজকে ক্ষতবিক্ষত করে। শিশু সন্তান এবং স্ত্রীকে নিয়ে তিনি পালাতে বাধ্য হয়েছিলেন। ১৯৯৩ সালের সেই হামলায় তার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তার পিতামাতাকে জীবন দিতে হয়েছে, তার পুনর্নির্মিত বাড়ি আজ একাধারে তার বসত বাড়ি এবং কবরস্থানও। হুসো আহমিজ সার্বীয় ভাষায় বললেন,
When I talk about my parents, it's a big sorrow. I'll never forget that. I will take the great sorrow with me to the grave.
যখনই আমি আমার বাবা মার কথা ভাবি, তাদের কথা বলি, বিশাল এক বেদনা আমাকে গ্রাস করে যা আমি কখনই ভুলব না, আর সেই ব্যথা নিয়ে আমি একদিন শায়িত হব। কিছুটা পথ এগোলে জাতিসংঘ যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত ক্রোয়েশিয়ার অন্যতম একজন কমান্ডারের বাড়ি চোখে পড়ে। কারাদণ্ডের অর্ধেক সময় কাটানোর পর তাকে মুক্তি দেয়া হয়েছে। একই গ্রামে বসবাস করেন পাঁচজন ক্রোয়েশীয় জনগণ। হুজো আমিজ বললেন,
I have no communication with the Croats who committed the crimes and returned to the village. I do not even want to have contact.
হুজো আমিজ জানালেন যে যেসব ক্রোয়াটস হত্যাকাণ্ড চালিয়েছে এবং গ্রামে ফিরে এসেছে, তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এবং যোগাযোগের কোনো ইচ্ছেও নেই। আমিজ এখন তার বয়স্ক ছেলেমেয়ে ও তাদের সন্তানদের সঙ্গে বসবাস করছেন। তিনি জানান, তার নাতিনাত্রীরাই এখন তার শক্তির উৎস। ৯০ দশকের বজনিয়ার যুদ্ধে সার্ব ও ক্রোয়েটসরা যে অপরাধ সংঘটিত করেছে, সেই যুদ্ধ অপরাধের জন্য ক্ষমা প্রদর্শন অনেকের কাছেই অসম্ভব একটি ব্যাপার, কারণ সেই স্মৃতি আজও অম্লান, সেই দৈহিক যন্ত্রণা এখনও পীড়াদায়ক। যারা নিহত হয়েছেন তাদের জন্য মন এখনও ভারাক্রান্ত হয়ে ওঠে। দ্বিতীয় মহাযুদ্ধের পর বজনিয়ার নিরীহ জনগণের উপর এমন পাশবিক বর্বরতা ইউরোপ কখনো প্রত্যক্ষ করেনি।
প্রতি বছর আমেরিকায় প্রায় ৭০০০ শিশু কাটা ঠোঁট আর কাটা ফাটা তালু নিয়ে জন্ম নিয়ে থাকে। সারা বিশ্বে এদের সংখ্যা ১০ লক্ষের ওপর। চিকিৎসার অভাবে ১০টি শিশুর ৯ জনেরই মৃত্যুরও ঝুঁকি থেকে যায়। ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসন এর ওপর যে রিপোর্টটি প্রণয়ন করেছেন, তারই ভিত্তিতে আপনাদের বঙ্গানুবাদ শোনাচ্ছেন তাহেরা কিবরিয়া।
সারা বিশ্বজুড়ে সাধারণত যেসব জন্মগত ত্রুটি নিয়ে যেসব শিশুরা জন্মগ্রহণ করে তার একটি হচ্ছে কাটা ঠোঁট এবং ফাটা তালু। চিকিৎসাবিদ্যার ভাষায় একে ক্লেফ লিপ অ্যান্ড প্যালেট বলা হয়। জন্মগতভাবে শিশুর ওপরের ঠোঁটের ত্বক সম্পূর্ণভাবে বৃদ্ধি না পাওয়ার কারণে ওপরের ঠোঁটের ত্বক জোড়া লাগে না। কোনো কোনো সময় আবার মুখের ভেতরের অংশ অর্থাৎ তালুও ফাটা থাকে। তবে জন্মগত এই ত্রুটি অস্ত্রোপচার করে ঠিক করা সম্ভব, এবং এই ত্রুটি কেবলমাত্র যে সৌন্দর্যের জন্যই ঠিক করা হয় তা কিন্তু নয়। একটি শিশুকে যেন প্রতিবন্ধী অবস্থায় জীবন কাটাতে না হয় তার জন্য অস্ত্রোপচার করা খুবই দরকার। চিকিৎসা না পেলে শিশুর মৃত্যুও পর্যন্ত হতে পারে। ২ বছরের শিশু ড্যানিয়েল ট্রুলিও কাঁটা ঠোঁট এবং ফাটা তালু নিয়েই জন্মগ্রহণ করে। ড্যানিয়েলের বাবা মা তার জন্মের আগেই আল্ট্রাসাউন্ড দেখেই জানতে পেরেছিলেন যে কাটা ঠোঁট এবং ফাটা তালু নিয়ে জন্মগ্রহণ করবে, আর কতটা মারাত্মক অবস্থা হবে সেটাও কিন্তু চিকিৎসকেরা বলে দিয়েছিলেন। ওয়াশিংটনের ন্যাশনাল মেডিকেল সেন্টারের চিকিৎসক অ্যালবার্ট ওহ বললেন,
More people die every year in our world from lack of access to surgery than die from malaria, AIDS and TB combined.
ম্যালেরিয়া, এইডস এবং যক্ষ্মার থেকেও বেশি মানুষের মৃত্যু হয় ঠোঁট কাঁটা এবং ফাটা তালু অস্ত্রোপচার না করলে।
অপারেশন স্মাইল প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা উন্নয়নকামী দেশগুলোতে স্থানীয় ডাক্তারদের প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং এই প্রতিষ্ঠানটি গবেষণার কাজেও যুক্ত রয়েছে। আরেকটি প্রতিষ্ঠান স্মাইল ট্রেন। স্মাইল ট্রেন বিশ্বের নানা স্থানে ঠোঁট কাটা এবং ফাটা তালুর চিকিৎসা করে থাকে। বাংলাদেশের স্মাইল ট্রেন ক্লেফট প্রজেক্টের চিফ সার্জেন্ট এবং প্রজেক্ট ম্যানেজার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমা অ্যান্ড রিহ্যাবিলিটেশন বা পঙ্গু হাসপাতালের অধ্যাপক এবং প্লাস্টিক সার্জেন্ট মোহাম্মদ আয়ুব আলী বললেন,
ক্লেফট লিপ প্যালেট এই রোগীগুলো সাধারণত জন্ম নেওয়ার পরেই এটার সমস্যায় ভোগে, এবং আপনি দেখবেন যে আগের দিনগুলোতে অনেক সময় রাস্তাঘাটে এরকম ক্লেফট লিপ প্যালেট অর্থাৎ ছোটকাটা তালুকাটা রোগী পাওয়া যেত এবং তারা কথা ঠিকমতো বলতে পারতো না, নাকে কথা বলতো। সো সেটাকে আমি দেখলাম যে এটা ফ্যামিলির জন্য একটা বার্ডেন, এটা ওই বাড়ির জন্য বা ওই এলাকার জন্য একটি বার্ডেন এবং সমস্ত দেশের জন্যই একটি সমস্যা। সুতরাং এই বাচ্চাগুলো জন্ম নেওয়ার পরে তারা স্কুলে যেতে পারে না, তারা ঠিকমতো কথা বলতে পারে না।
অপারেশন স্মাইলের চিকিৎসক উইলিয়াম ম্যাগি বললেন,
We know that there's a genetic effect to it and we have now the largest collection of genetic specimens in the world.
আমরা বিশ্বের নানা জায়গা থেকে বংশানুক্রমিক ধারা বা জেনেটিক উপাদান সংগ্রহ করেছি। প্রায় 30 ভাগ ক্ষেত্রে আমরা দেখেছি জেনেটিক মিউটেশন বা বংশানুগতিক ধারার পরিবর্তনই এর জন্য দায়ী। যেমন একটি পরিবারে 3 ভাই বোনই কাটা ঠোঁট নিয়ে জন্মগ্রহণ করেছে।
ওদিকে ডক্টর মোহাম্মদ আয়ুব বললেন,
এটা বলতে গেলে আসলে সঠিক কারণ বের করা তো খুবই ডিফিকাল্ট ব্যাপার, কারণ এটাকে রিসার্চে, তবে রিসার্চের মাধ্যমে যে কারণগুলো একেবারে একজ্যাক্ট কারণ হয়তো জানা যায়নি, তবে যে কারণগুলো প্রবাবেল কারণ সেগুলো আমি বলি, সেটা হলো দেখা যাচ্ছে জেনেটিক কারণ অর্থাৎ মা এবং বাবার অথবা দাদা দাদির অথবা নানা নানির এরকম ক্লেফট লিপ প্যালেট হয়েছে, তো সেই বাচ্চাগুলো জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো রেস, অর্থাৎ আমাদের এশিয়ানদের মধ্যে এটা দেখা গেছে যে এইটার প্রবণতা বেশি। তো এছাড়াও যে কারণগুলো আমাদের দেশে কেন, এখন হয়তো প্রশ্ন আসে যে তাহলে দক্ষিণ এশিয়াটায় কেন এর কারণটা বেশি, কারণ হলো আমাদের দেশগুলোতে এখনও ইকোনমিক স্ট্যাটাসটা ওই লেভেলটা এখনও অ্যাচিভ হয়নি। তো সুতরাং যে এটাকে আমরা ম্যাল নিউট্রিশন হিসাবে রিসার্চে দেখা যায় যে ম্যাল নিউট্রিশন একটা ইম্পর্টেন্ট কারণ আমাদের দেশে। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে যদি আমরা যাই, সেখানে ট্রাইবেল অঞ্চলে তারা তাদের ইকোনমিক কন্ডিশন একটু পুয়ার, তার কারণে ট্রাইবেলদের আরও বেশি হয়ে থাকে। সুতরাং আমরা রিসার্চে এটা বলা যায় যে আসলে ম্যাল নিউট্রিশন একটা ইম্পর্টেন্ট কারণ আমাদের জন্য। আরও কয়েকটি কারণ আছে, যেমন ধরেন যে একটা ভাইরাস এফেক্ট করে, যেমন রুবেলা ভাইরাস, এই ভাইরাস যদি যখন মায়ের পেটে বাচ্চা থাকে তখন যদি ওই মা এই ভাইরাস দ্বারা এফেক্ট হয় তখনও কিন্তু এটা হতে পারে। এছাড়াও আরও দুই একটা কারণ, যেমন ধরেন যে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি বা ভিটামিন B12 এটার ডিফিসিয়েন্সি হলেও এটা হতে পারে। এছাড়াও আরেকটি কারণ আছে, যেমন ধরেন ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস হয় ডায়াবেটিস মাদারদেরও এটা হতে পারে, এবং যারা স্মোক করে প্যারেন্টসরা তাদের হতে পারে।
চিকিৎসা শাস্ত্রের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিরও অভূত উন্নতি সাধিত হয়েছে। 2017 সালে ছোট্ট ড্যানিয়েলের তালুর অপারেশন হয়। কৃত্রিম উপায়ে মুখের চোয়াল বাড়িয়ে তার দাঁত ঠিক করা হয়েছে। ডক্টর মোহাম্মদ আয়ুব বললেন,
তারা শুধু যে অপারেশন করেই দিয়ে চলে আসছেন তা না, এখানে একটি কম্প্রিহেন্সিভ কেয়ার অর্থাৎ অপারেশনের পরে ফলো আপ, এর পরবর্তীতে যদি থাকে যে ক্লেফট লিপ অপারেশন হলো, এরপরে বাকি থাকবে ক্লেফট প্যালেট। সাধারণত তাই অনেক সময় দেখা যায় যে বাচ্চার যার ক্লেফট লিপ আছে তার ক্লেফট প্যালেটও আছে, সুতরাং সেগুলোও ওনারা করিয়ে দিয়ে থাকেন। এবং এর পরবর্তীতে আরও ফলো আপ, যেমন মারির সমস্যা, মারির অপারেশনের জন্যও তারা অনুদান দিয়ে থাকেন। সুতরাং এটা একটা কমপ্রিহেন্সিভ অর্থাৎ পর্যায়ক্রমে তারা এটাকে ফলো আপ করেন। শুধু এই তিনটা নয়, এরপরে আরও যদি কোনো, যেমন ধরেন একটা ঠোঁট অপারেশন করার পরে সেটা স্যাটিসফ্যাক্টরি হলো না, আবার করানোর প্রয়োজন হবে, রিভিশন সার্জারি আমরা বলি।
ড্যানিয়েলের মা রবিলাইন ট্রুলিও বললেন,
He was getting sick a lot, frequent colds, and he got pneumonia a few times. He needed a lot more care. He needed a lot of suctioning through his trach. He was in the hospital a couple times. But like right now he doesn't get sick. If he does, it's resolved quickly. He's definitely living a happy, healthy life.
জন্মের পর ড্যানিয়েল খুব ঘন ঘন অসুস্থ থাকত, বিশেষ করে ঠান্ডা লাগত, এবং বেশ কবার নিউমোনিয়া হয়েছে, হাসপাতালেও থাকতে হয়েছে। ওই সময় খুব সাবধান থাকতে হতো। অস্ত্রোপচারের পর ঘন ঘন অসুস্থ হওয়া কমেছে। সবচাইতে বড় কথা হচ্ছে ড্যানিয়েল এখন হাসি খুশি থাকছে, তার স্বাস্থ্য ভালো থাকছে।
জন্মের সময় এবং তার পরপর বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর দুবছরের শিশু ড্যানিয়েলের মধ্যে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখন সে সবার সঙ্গেই খেলতে পছন্দ করে, বই এবং খেলনার প্রতি তার ঝোঁক বাড়ছে, আগ্রহ বাড়ছে, যদিও সব সময়ের জন্য কানে পড়ে থাকতে হয় শ্রবণ যন্ত্র, কারণ একটি কানের ছিদ্র তার বন্ধ। এক সময় যে ড্যানিয়েল শ্বাস নিতে পারত না, সেই ছোট্ট ড্যানিয়েল নিজেই বুক ভরে শ্বাস নিতে পারে এখন। এই অনুভূতি দুবছরের ড্যানিয়েল হয়তো বুঝতে পারে না, কিন্তু হয়তো সে তা নিজে অনুভব করতে পারে, বুঝতে পারে ভালো লাগাটা।
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে বিনোদন জগতে অনেক। ইদানিং আরও দেখা যাচ্ছে যে ভিডিও গেম নিয়ে মানুষ সময় কাটাচ্ছে অনেক বেশি, এবং এতে করে পরিবারের সদস্যদের সঙ্গে, অন্যান্য বন্ধুবান্ধবের সঙ্গে তারা সময় কাটানোর জন্যে খুব বেশি সময় পাচ্ছেন না। এ বিষয়ে আমাদের আজকের বিজ্ঞান এবং প্রযুক্তি পর্বের জন্যে প্রতিবেদন লিখেছেন ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ লি। আপনাদের বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে বিনোদন জগতে আমরা অনেক পরিবর্তন লক্ষ্য করছি। ইদানিংকালে আরও লক্ষ্য করা যাচ্ছে যে ভিডিও গেমগুলি খেলে মানুষ খুব বেশি সময় কাটাচ্ছে, এবং এর ফলে তারা তাদের পরিবারের এবং অন্যান্য লোকেদের সাথে পর্যাপ্ত সময় কাটাতে পারছে না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে একটি স্থান রয়েছে যেখানে কিন্তু মানুষ দুটো কাজই একই সাথে করতে পারবে, অর্থাৎ ভিডিও গেমগুলি খেলার সঙ্গে সঙ্গে একে অপরের সাথে যোগাযোগ করতেও সক্ষম হবে। টুবিট সার্কাস নামে পরিচিত এই মজার ঘরটিতে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এই গেমসগুলিকে সমস্ত বয়সের মানুষের জন্য উপযোগী করে তোলা হয়েছে। এই টুবিট সার্কাসে আগত মিস্টার কেলি বান্টল বলেন, বিভিন্ন ধরনের খেলাগুলিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যম খেলার অভিজ্ঞতাকে সম্পূর্ণ একটি অন্য স্তরে নিয়ে গেছে। সারাদিন ধরে এত খেলা খেলেছেন যে তিনি এখন রীতিমতো ক্লান্ত। ক্যামেরা অথবা সেন্সর ব্যবহার করে এই খেলাগুলি খেলোয়াড়দের নতুন উপায়ে খেলতে সাহায্য করছে। উদাহরণস্বরূপ তিনি অনেকগুলি খেলার বর্ণনা দেন, যেমন একটি খেলা হল আপনি এক ঘর থেকে অন্য ঘরে পালাবার জন্য অনেকগুলি গোলক ধাঁধার মধ্য দিয়ে যাবেন, এবং একা নয়, আপনি আরও অনেককে সঙ্গে নিয়েও কিন্তু দল বেঁধে এই খেলা খেলতে পারেন। এমনকি কল্পনা করে নিতে পারেন যে আপনি যখন এই ঘরগুলি দিয়ে যাচ্ছেন তখন আপনি শত্রুদের গুলি করতে করতে এগিয়ে যাচ্ছেন। এছাড়া আপনি আরও কল্পনা করতে পারেন যে আপনি বন্ধু বান্ধব নিয়ে কোনো মহাকাশ যানে চেপে ঘুরতে বেরিয়েছেন। শুধু তাই নয়, এই টু বিট সার্কাসে এসে কিন্তু আপনার দেখা মিলবে একটি রোবট বারটেন্ডার, অর্থাৎ মদের দোকানে অথবা রেস্তোরাঁয় কিংবা বারে যে মদ পরিবেশন করে থাকে এরকমই একজন রোবট। আপনাকে এই রোবটটি মদ পরিবেশন করবে। রোবটের মাধ্যমে এই ধরনের বিনোদন একমাত্র প্রযুক্তিগত উন্নতির মাধ্যমেই সম্ভব। এই টু বিট সার্কাসে আগত জন ডাঙ্কান বলেন,
I have not had a robot make my drink before. That was actually pretty cool. He even managed to shake it.
এই যে রোবট আমার পানীয় তৈরি করে দিল, এ ধরনের অভিজ্ঞতা আমার আগে কিন্তু কখনো হয়নি। এই পুরো ব্যাপারটাই আমার কাছে খুব ভালো লেগেছে, এমনকি এই পানীয়টি খুব ভালোভাবে মিশিয়ে পরিবেশন করেছে এই রোবট বারটেন্ডার। এই টু বিট সার্কাস এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নানা ধরনের নতুন নতুন খেলা উদ্ভাবন করাও সম্ভব হচ্ছে। এই টু বিট সার্কাসের প্রতিষ্ঠাতা এরিক গ্র্যাডম্যান বলেন,
We're standing here in the Two Bit Circus shop. And the Two Bit Circus shop shares a wall with the Two Bit Circus park. And that means that we can build stuff here in the morning and test it out there in the evening.
এই যে টু বিট সার্কাস নামক দোকানটিতে আমরা দাঁড়িয়ে আছি, এটির ধারে যে দেয়াল রয়েছে তার ওপাশে রয়েছে টু বিট সার্কাস পার্ক। অর্থাৎ সকালে একটা খেলা তৈরি করে আমরা কিন্তু বিকেলে এই খেলাটি ওই পার্কে গিয়ে পরীক্ষা নিরীক্ষাও চালাতে পারি। এবং আমাদের সাথে রয়েছে একদল খুবই সৃজনশীল মানুষ যারা সবসময় বিনোদনের জগতে নতুন নতুন খেলা উদ্ভাবন করতে পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই যে এইসব খেলাগুলি পরীক্ষা করার জন্য যেসব মানুষের দরকার তাও আমরা কিন্তু অতি সহজেই পেয়ে যাচ্ছি। এই টু বিট সার্কাসের প্রতিষ্ঠাতা এরিক গ্র্যাডম্যান রোবট অথবা নিজে থেকেই চলবে অর্থাৎ অটোমেটিক এরকম সমস্ত গাড়ির প্রোটোটাইপ তৈরি করছেন। এগুলিকে সামরিক বাহিনীর লোকেদের ব্যবহারের জন্য উপযোগী করে তৈরি করা হচ্ছে। এরিক গ্র্যাডম্যানের আরেকটি পেশা হল টু বিট সার্কাস দোকানটি চালানোর সঙ্গে সঙ্গে একজন সার্কাস অভিনেতাও বটে। তিনি আরো বলেন,
I was touring around the country doing crazy stuff on stage in front of thousands of people, and this place is a great way to combine those two loves,
আমি বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছি এবং হাজার হাজার মানুষের সামনে মঞ্চে নানা ধরনের খেলা দেখিয়েছি, কিন্তু এই টুবিট সার্কাস এমন একটি জায়গা যেখানে নতুন নতুন খেলা উদ্ভাবন করারও সুযোগ হচ্ছে, আবার মানুষের সামনে সার্কাস দেখানোরও সুযোগ পাচ্ছি। এই টুবিট সার্কাসের সহ প্রতিষ্ঠাতা হলেন গিয়ে ব্রেন্ট বুশনেল। তিনি সার্কাসে ক্লাউনের ভূমিকার কাজ করলেও পেশায় কিন্তু একজন ইঞ্জিনিয়ার। তিনি আবার ভিডিও গেম কোম্পানি আটারির প্রতিষ্ঠাতা নোলান বুশনেলের ছেলে। Brent Bushnell Bolin.
My dad wants to move in here. He freaking loves this place. And, you know, he comes back, he's always got ideas and you know, what things we should change.
আমার বাবা এখানে চলে আসতে চেয়েছিলেন, তিনি এই জায়গাটিকে খুবই ভালোবাসতেন। তিনি মাঝে মাঝে এখানে এখনো চলে আসেন এবং অনেক নতুন নতুন ধারণা নিয়ে আমাদের কি কি পরিবর্তন করতে হবে সেই সম্পর্কে উপদেশ দেন, আর কিভাবে কাজ করলে সেই সব পরিবর্তন আনা যেতে পারে তাও উনি আমাদের বুঝিয়ে দেন। লস অ্যাঞ্জেলেসে অবস্থিত এই বিনোদন পার্কটি একটি ছোট্ট ডিপার্টমেন্টাল স্টোরের আকারে। ইন্টারনেটের মাধ্যমে অনলাইন শপিং অর্থাৎ কেনাবেচার ফলে অনেক দোকান বন্ধ হয়ে গেছে এবং এই টুবিট সার্কাস সেই সব ফাঁকা জায়গাগুলিতে পার্ক উদ্বোধন করতে চায়। ব্রেন পুশনেল আরো বলেন,
"You built it to be able to just slot right in and so for me that brings real scale, right? That format exists."
আমরা এই বিনোদন পার্ক মডেলটি এমন ভাবে তৈরি করেছি যাতে এটি সঠিকভাবে মানুষের বিনোদনের উপযোগী করে তোলা যায়, অর্থাৎ কিনা এই ফরম্যাটটি অনেক শহরেও যাতে পুনরায় চালু করা যায় তার জন্য আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন যে পরীক্ষা নিরীক্ষা করে এই দোকানটিকে যদি সব রকম ভাবে উপযোগী করে তোলা যায় তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এটির প্রতিলিপি তৈরি করা সম্ভব হবে। শুধু তাই নয়, কোনো একদিন সারা পৃথিবীর অন্যান্য দেশেও এটির ব্যবহার করা যাবে বলে তিনি আশাবাদী।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতাদের সঙ্গে প্রশ্নোত্তরের নিয়মিত অনুষ্ঠান মিতালিতে আজকে রোকেয়া হায়দার এবং তাহেরা কিবরিয়া উপস্থিত নেই। সে জায়গায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে একটু অন্যরকম, একটু ভিন্নতর প্রেক্ষিতে। 43তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় ইউএসএ প্যাভিলিয়নে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের শ্রোতাবন্ধুদের এক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত কয়েকজন শ্রোতার সঙ্গে কথা বলেন আমাদের দুই কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় এবং দীপঙ্কর চক্রবর্তী।
43তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় কলকাতার সল্ট লেকে যে সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে, আজ তার তৃতীয় দিন অর্থাৎ 2 ফেব্রুয়ারি 2019। ইউএস প্যাভিলিয়নে আজ আমরা অনুষ্ঠিত করলাম ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের গোটা পরিবারকে নিয়ে একটি শ্রোতা সম্মেলন, যেখানে উপস্থিত হয়েছিল ওপার বাংলার চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ আবদুল্লাহ, এসছেন বর্ধমান থেকে অজয় কুমার সরকার, পূর্ব মেদিনীপুর থেকে এসছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, মুর্শিদাবাদ থেকে এসছেন শহীদুল দা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছেন প্রিয়ঞ্জিত ঘোষাল, এরকম বহু শ্রোতা নিয়ে আজকে আমাদের শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হলো। কিন্তু এই শ্রোতা সম্মেলন কতটা সার্থক, আমরা কি পেলাম আর কি বললাম শ্রোতাদের, সে কথাই শুনবো আমাদের ভয়েস অফ আমেরিকার পশ্চিমবঙ্গের আরেক সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর কাছ থেকে।
আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটা সবচেয়ে ভালো হয়েছে এই জন্য যে শ্রোতারা কি মনে করছেন তাদের কাছ থেকে আমরা সেটা জানতে পারলাম। আমরা এক নাগারে খবর করে যাই, অনুষ্ঠান করে যাই, তারা সেটা কীভাবে নেন, তাদের প্রতিক্রিয়া কী, অনেক সময় আমাদের জানার কোনো সুযোগ হয় না, কিন্তু সেটা জানা খুব দরকার, কারণ তা না তো আমাদের প্রোগ্রামটা কীভাবে করছি, কীভাবে করব সেটাও তো আমাদের ভাবতে হবে, জানতে হবে। তাই এটা আমাদের, এবং তারাও খুশি হলেন, আমরাও খুব খুশি হলাম, বহু পুরনো শ্রোতাকে আমরা একসঙ্গে পেলাম, তাদের পুরনো মুখ দেখলাম, তারা আমাদের দেখলেন, যারা আমাদের কথা শোনেন কিন্তু চাক্ষুষ দেখা হয়নি তারা দেখলেন, খুব ভালো লাগলো সব মিলিয়ে। আজকে
আমরা দীপঙ্কর চক্রবর্তীদের অনুভূতির কথা শুনলাম, আমরা চলে যাব আর এক মানুষের অনুভূতির কথা শুনতে, যিনি ওপার বাংলার চুয়াডাঙ্গা থেকে এসছেন এপার বাংলা শ্রোতা বন্ধুদের সম্মেলনে যোগদান করতে। মোহাম্মদ আবদুল্লাহ দা, আপনার কি অনুভূতি?
ধন্যবাদ পরামর্শিস দা, আজকে আমি পশ্চিমবঙ্গে আপনাদের ভালোবাসায় আপ্লুত, খুব ভালো লাগলো। আমি এই বইমেলায় শ্রোতা সম্মেলনকে উপলক্ষ করে এখানে এসেছি, আমাকে নানাভাবে আমাদের বাংলাদেশের শ্রোতারা অনুপ্রাণিত করছে এখানে যোগদানের জন্য, আর আমি এখানে অদেখা না দেখা মুখ এমনি নামে পরিচিত, ছবির সাথে পরিচিত অনেক পশ্চিমবঙ্গের অনেক শ্রোতাদের সাথে মানে চাখুষ আমার মানে মিলন হলো। এটা আমার জন্য একটা পরম পাওয়া। আমি আশাবাদী যে ভবিষ্যতে যদি এ ধরনের শ্রোতা সম্মেলন পশ্চিমবঙ্গে আবারও হয় আমি অবশ্যই এখানে অংশ নেব। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলা বিভাগের প্রধান রোকেয়া আপাকে, উনি আমাকে অনুপ্রাণিত করেছেন এই অনুষ্ঠানে এই শ্রোতা সম্মেলনে আসার জন্য, আমাকে অনুপ্রাণিত করেছেন আমাদের নিউইয়র্ক ভয়েস অফ আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হাজার কিরণ, তার ভালোবাসা বাংলাদেশের শ্রোতা এবং পশ্চিমবঙ্গের শ্রোতাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।
আমরা মোহাম্মদ আবদুল্লাহর কথা শুনলাম। আমরা চলে যাব সুদূর বর্ধমান থেকে এসেছেন অজয় কুমার সরকার, তিনি কি বলছেন শুনে নেব তার কথা।
নমস্কার, আমি একথাই বলতে চাইবো যে আজকে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত যে মিলন মেলার অনুষ্ঠান আর মানে আজকে অনুষ্ঠিত হলো, তাতে আমি আসতে পেরে বা অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি পেলাম নতুন পুরাতন বহু শ্রোতা আমাদের পশ্চিমবঙ্গের এবং আমাদের বাংলাদেশের আবদুল্লাহ ভাইকে, তো আরও ভালো লাগছে। তার সঙ্গে আমরা নানাভাবে নানা আলোচনা করলাম অনুষ্ঠান নিয়ে, এবং আমরা ঘুরে ঘুরে বইমেলাও দেখলাম এবং ভয়েস অফ আমেরিকা অনুষ্ঠানে আমরা সবসময়টাই ছিলাম এবং আমাদের ভালোও লেগেছে। আরও একটা কথা বলতে চাই যে আমরা প্রতিদিনই যে অনুষ্ঠান শুনি, আমরা যে ফেসবুক লাইভ অনুষ্ঠান শুনি, তাতে যে আমরা কমেন্টস করি সেই কমেন্টসগুলো অন্তত মিতালিতে যেন নেওয়া হয়, এটাই আমার অনুরোধ। এই বলে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার।
সবার কথার মধ্য দিয়ে কিন্তু আমরা বেঁধে উঠতে পারছি আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের গোটা পরিবারকে। আমরা চলে যাব আমাদের আরেক শ্রোতা বন্ধু, যিনি বৃহত্তর কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা থেকে এসেছেন, প্রিয়ঞ্জিত ঘোষাল, তার অনুভূতির কথা শুনব।
43তম আন্তর্জাতিক বইমেলায় এখানে এসে আমি খুব অনুপ্রাণিত বোধ করছি। এই যে শ্রোতা সম্মেলন আয়োজন করা হয়েছে, এটা কদিন ধরে একটা ডোটানায় ছিলাম যে হবে কি হবে না। আমি লোকাল ইউএস কনসাল জেনারেল কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবো, তারা যে যুদ্ধকালীন তৎপরতায় এটা ব্যবস্থাপনা করেছেন, তাদের মানে কৃতজ্ঞতা শেষ নেই। তারা যদি ব্যবস্থা না করতেন তাহলে আমরা মিলিত হতে পারতাম না। সেই সঙ্গে পরমশিবাবুকেও ধন্যবাদ দেব, তিনিও যাতে এই শ্রোতারা আসেন সেই ব্যাপারে যত সবিশেষ চেষ্টা করেছেন, এবং আমরা বাংলা এই শ্রোতা সম্মেলনে এসে বাংলাদেশের আবদুল্লাহ ভাইকে পেয়েছেন, তিনি ওই শুধু শ্রোতা সম্মেলন অংশগ্রহণ করার জন্য এসছেন, পরে তার নাম শুনেছি, তাকে দেখেছি, কিন্তু এই প্রথমবার তার সাথে আমার মোলাকাত হলো। এইভাবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে শ্রোতারা আছেন তারাও এখানে এসেছিলেন, তাদের সাথেও আমরা এই শ্রোতা সম্মেলনে এসে দেখতে পেয়েছি, এটা আমাদের বিরাট পাওনা। ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ এই শ্রোতা সম্মেলন করার জন্য। আমরা আশা করব প্রতি বছর এইভাবে শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হবে, তবে খুব দুঃখ লাগলো যদি রুকিয়া দিয়ে আসতো খুব ভালো লাগতো।
আমরা চলে যাচ্ছি আমাদের আরেক শ্রোতা বন্ধু সিদ্ধার্থ ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুরের বিড়লা থেকে এসেছেন।
আমি এটাই বলতে চাই যে এই আন্তর্জাতিক বইমেলায় যে ভয়েস অফ আমেরিকা যে লিসনার্স কনফারেন্স আছে করলো, সেই লিসনার্স কনফারেন্স হচ্ছে সকলের সঙ্গে একটা মিলিত হলাম। বিশেষ করে ভালো লাগছে বাংলাদেশ থেকে আমার বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহ এসেছেন, আর পরম আশিস রয়েছে, আর রয়েছে আমাদের দীপঙ্কর দা, এদের সকলের উপস্থিতিতে আজকে যে যে লিসনার্স মিট হলো সে লিসনার্স মিটে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই ভাষার মাসে যে এই ভয়েস অফ আমেরিকা যে এই আন্তর্জাতিক বইমেলাতে যে একটা লিসনার্স মিট করতে পেরেছে, বাংলা ভাষার যে এখন দাবি রয়েছে, 61 বছর বয়সে বয়সেও ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ তার উজ্জ্বল উপস্থিতি তার প্রমাণ করে যে বাংলা ভাষা এখনও কমে যায়নি, তার দাবি এখনও আছে, আগামী দিনও থাকবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি।
আমরা সিদ্ধার্থ ভট্টাচার্যের কথায় অনুপ্রাণিত, ভয়েস অফ আমেরিকা অনুপ্রাণিত। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক শ্রোতা বন্ধু, আমাদের রেডিও ব্যক্তিত্ব কলকাতার চঞ্চল ভট্টাচার্যের কাছে।
যে কোনো বেতার কেন্দ্রের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের শ্রোতা, সুতরাং এই শ্রোতা সম্মেলনে শ্রোতারা এসছেন, তারা তাদের বক্তব্য জানিয়েছেন, এর থেকে ভালো জিনিসের কিছু হয় না। যেটা ভয়েস অফ আমেরিকার থেকে আমরা আশা করব যে আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন তাদের কাছে ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান যেন আরও ভালো করে পৌঁছানো যায় সেদিকে তাদের কোনো উদ্যোগ নেওয়া উচিত, এবং পাশাপাশি ভয়েস অফ আমেরিকায় আমি বলবো একমাত্র এই মুহূর্তে ভারত বাংলাদেশের বাইরের বেতার কেন্দ্র যারা নিয়মিতভাবে কলকাতাতে শ্রোতা সম্মেলন করছে, এই জন্য ভয়েস অফ আমেরিকার একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য।
আমরা শুনলাম চঞ্চল ভট্টাচার্যের কথা। আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে যাওয়ার আগে গুরুদেব রবীন্দ্রনাথের কথায় আমাদের শ্রোতা বন্ধুদেরকে আমরা সে কথাই সেই শুভেচ্ছা সেই স্বাগত জানাতে চাই। তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন, রিক্ততার বক্ষভেদী আপনারে কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। 43তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শ্রোতা সম্মেলনের প্রাঙ্গণ থেকে পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলা গানের জগতে সেই চল্লিশের দশক থেকে সুপরিচিত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় গত ২৪ ডিসেম্বর ৯১ বছর বয়সে প্রয়াত হন। তার দীর্ঘ সঙ্গীত জীবন নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
অনেক বছর আগের কথা, আমার ছোটবেলার কথা। তখন আমাদের বাড়িতে রেডিও ছিল না, কিন্তু দুর্গাপুজোর ঠিক এক সপ্তাহ আগে মহালয়ার কাক ভোরে রেডিওতে মহিষাসুর মর্দিনী না শুনলে যে পুজো পুজো ভাবটাই আসবে না। তাই শেষ রাতে বিছানার আরাম ছেড়ে ঘুম চোখেই চলে যেতাম পাশের বাড়িতে, বসে পড়তাম গুটিসুটি মেরে। রেডিওতে শুরু হতো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, শুনতে শুনতে আবার চোখ ঘুমে বুঝে আসছে। এমন সময় গম গমে গলায় বেজে উঠল সেই গান।
জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো, জননি বদনা অজরায়ত
দেবী দুর্গাকে জাগানোর গান। আমাদেরও ঘুম ভাঙা নেওয়া হয়ে গেল। দ্বিজেন মুখোপাধ্যায়ের গলার এমনই জাদু। ওই সময়ে মহালয়ার ওই অনুষ্ঠান রেকর্ড করা থাকতো না, লাইভ হতো। প্রথম দিকে ওই গানটি করতেন হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু হেমন্ত ১৯৫২ সালে বোম্বেতে চলে যাওয়ার পর থেকে জাগো দুর্গার গায়ক দ্বিজেন। এই দুজনের গলার মিল ছিল সাজ পোশাকেও। দ্বিজেনও হেমন্তের মতোই ধুতি আর আজানুলম্বিত সাদা শার্ট পরতেন হাতা গুটিয়ে। হেমন্তের মতো দ্বিজেনও ছিলেন দীর্ঘদেহী। একটা গল্প বলি, সেও অনেককাল আগের ঘটনা। একটি ছোট্ট ছেলে, তার মায়ের সঙ্গে গিয়েছে বঙ্গ সংস্কৃতি সম্মেলনের অনুষ্ঠানে। মধ্য কলকাতার একটি মাঠে বিরাট মণ্ডপ বেঁধে সপ্তাহখানেক ধরে অনুষ্ঠান চলত। শ্রোতা দর্শকদের বসার ব্যবস্থা মাটিতে, মোটা শতরঞ্চির ওপর চাদর পেতে। সেই সন্ধ্যায় ভরা মণ্ডপে বসার জায়গা প্রায় নেই, এমন সময় এক লম্বা ভদ্রলোক কোনো মতে ডিঙিয়ে এসে ঠিক ছেলেটির সামনেই বসলেন। ছেলেটি কাতরভাবে বলল, মাথাটা একটু নিচু করো না, আমি যে কিছু দেখতে পাচ্ছি না। ভদ্রলোক খুবই লজ্জার হাসি হেসে ছেলেটিকে টেনে নিজের সামনে বসিয়ে দিলেন। তারপর অনুষ্ঠান চলছে, কখন যে উনি উঠে গিয়েছেন কারো খেয়াল নেই। হঠাৎ দেখা গেল ধুতি শার্ট পরা লম্বা চেহারার ওই ভদ্রলোক মঞ্চে উঠে বসেছেন। ঘোষক জানালেন, এখন রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন দ্বিজেন মুখোপাধ্যায়। আমি অবাক। হ্যাঁ, সেই ছোট ছেলেটি ছিলাম আমি। ভরাট গলায় দ্বিজেন গান ধরলেন।
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
দ্বিজেন মুখোপাধ্যায়ের গানের সঙ্গে সেই আমার প্রথম পরিচয়। ৯১ বছর বয়সে গত ২৪ ডিসেম্বর তিনি প্রয়াত হন। মৃত্যুর কয়েক বছর আগে পর্যন্ত তিনি গান গেয়ে গিয়েছেন। সারা জীবনে হাজার দেড়েক রেকর্ড করেছেন তিনি, তার মধ্যে ৮০০রও বেশি রবীন্দ্রসঙ্গীত। কিন্তু বহু আধুনিক গানকেও অবিস্মরণীয় করে গিয়েছেন দ্বিজেন, যেমন সলিল চৌধুরীর সুরে এই গানটি।
সঞ্চারিণী মন না দিয়ে আর পারিনি, পল্লবিনী গো সঞ্চারিণী মন না দিয়ে
আর পারিনি, যত দূর চাহি আকাশে আভাসে তোমারই দুটি নয়নের চাহনি। পল্লবিনী গো সঞ্চারিণী মননা দিয়ে আর পারিনি, যত দূর চাহি আকাশে আভাসে তোমারই দুটি নয়নের চাহনি। পল্লবিনী গো সঞ্চারিণী মননা দিয়ে আর পারিনি।
এই চটুল উচ্ছল সুরের ঝংকার যেমন তার কণ্ঠে অনায়াসে বেজে উঠত, তেমনই বাজত হৃদয়ে মথিত বেদনার সুর।
একদিন ফিরে যাব চলে বিঘর শূন্য করে বাঁধন ছিন্ন করে, যদি চাহো জিও ভুলে। একদিন ফিরে যাব চলে বিঘর শূন্য করে বাঁধন ছিন্ন করে, যদি চাহো জিও ভুলে। একদিন ফিরে যাব চলে।
কিন্তু বম্বেতে না গেলে, বলিউডের ফিল্মে হিন্দি গানের প্লেব্যাকে না গাইলে সর্বভারতীয় পরিচিতি পাওয়া যায় না। তাই বন্ধু সলিল চৌধুরীর ডাকে দ্বিজেন গেলেন বম্বেতে। হিন্দি মায়া সিনেমার সঙ্গীত পরিচালকের দায়িত্বে ছিলেন সলিল। তিনি ঠিক করলেন নায়ক দেবানন্দের লিপে একটি গান গাওয়াবেন দ্বিজেনকে দিয়ে। সবাই অবাক, বলিউডের সঙ্গীত জগতে তখন একচ্ছত্র অধিপতি মোহাম্মদ রফি, তাকে ছেড়ে দ্বিজেন কে চেনে তাকে? সলিল চৌধুরী অনর, পর্দায় দেবানন্দ, নেপথ্য শিল্পী দ্বিজেন।
कहाँ तेरी मंजिल, ना कोई दीपक है ना कोई तारा है, गुम है जमीन दूर आसमां है। दिल कहाँ तेरी मंजिल, ना कोई दीपक है ना कोई तारा है, गुम है जमीन दूर आसमां।
কিন্তু এর পরের কয়েকটি হিন্দি ফিল্মে গান গাওয়ার পরে দ্বিজেন মুখোপাধ্যায় কিন্তু শেষ পর্যন্ত তার স্বচ্ছন্দ বিচরণ ক্ষেত্র কলকাতার বাংলা গানের জগতেই ফিরে এলেন। তপন সিনহার অসাধারণ ছবি ক্ষুদিত পাষাণের সঙ্গীত পরিচালক উস্তাদ আলী আকবর খান একটি নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য ডাকলেন দ্বিজেনকে। উস্তাদ আমির খানের হিন্দুস্তানি সঙ্গীতের রেশ মিলতে না মিলতে ভেসে এলো দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। দ্বিজেন মুখোপাধ্যায় তাঁর গানের তরি ভাসিয়েছিলেন রবীন্দ্রনাথকে অবলম্বন করে। তাঁর গান দিয়েই শেষ হোক আজকের স্মৃতিতর্পণ। এখন সংক্ষিপ্ত সংস্করণে শিরোনাম সংবাদ এবং আনিস আহমেদ।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্র রাশিয়া একটি পারমাণবিক চুক্তি সম্পর্কে পাল্টাপাল্টি ব্যবস্থা নিচ্ছে, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষণ হিসেবেই দেখছেন। আজ শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে শীতল যুদ্ধের সময় তাঁদের মধ্যকার মাঝারি পাল্লার পারমাণবিক শক্তি চুক্তিতে রাশিয়া অংশগ্রহণে বিরত থাকছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র একই রকম সিদ্ধান্ত নেওয়ার পর রাশিয়া এই ব্যবস্থা গ্রহণ করে। শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, আমেরিকান শরিকরা এই চুক্তিতে তাদের অংশগ্রহণ স্থগিত করেছে, আমরাও ওই চুক্তিতে আমাদের অংশগ্রহণ স্থগিত করছি। পুতিন আরও বলেন যে রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করবে, যার মধ্যে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তিনি তার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনায় উদ্যোগী হতে নিষেধ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সমালোচনা করে বলেছেন, তার কথায় তিনি আমাদের দেশের জন্য খুবই খারাপ। ট্রাম্প আরও বলেন, পেলোসি মানব পাচার সম্পর্কে কিছুই মনে করেন না, কারণ তিনি মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দের বিরোধিতা করছেন। গতকাল শুক্রবার সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, পেলোসি তাঁর কথায় খুবই একগুঁয়ে এবং দেয়াল নির্মাণের জন্য তাকে অর্থ বরাদ্দ না দিয়ে তিনি রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করছেন। শুক্রবার প্রেসিডেন্ট আরও বলেছেন যে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার সীমান্ত বরাবর দেয়াল নির্মাণের উপায় হিসেবে তিনি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি বিবেচনা করে দেখবেন। তবে দি ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানাচ্ছেন যে সেনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা রিপাবলিকান মিচ ম্যাকনেল ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বলেছেন যে জরুরি অবস্থা ঘোষণা রিপাবলিকান পার্টিকে বিভক্ত করতে পারে। ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গোয়াইডো এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আজ শনিবার সে দেশে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এদিকে মাদুরোকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক চাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আগাম নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের দাবিতে একদিকে গোয়াইডোর সমর্থকরা রাস্তায় সমবেত হতে প্রস্তুত, অন্যদিকে মাদুরোর সমাজবাদী দল বলিভেরিয়ান বিপ্লবের 20তম বার্ষিকী পালন করছে, যার কারণে মাদুরোর নিহত পূর্বসূরি ইয়োগো শাভেজ ক্ষমতায় এসেছিলেন। পাকিস্তান বলছে প্রতিবেশী আফগানিস্তানে বসন্তকালীন লড়াইয়ের মৌসুম শুরু হবার আগেই সে একতরফাভাবে আফগানিস্তানের সঙ্গে তার সীমান্ত বেড়া দেবে। সামরিক কর্মকর্তারা বলছেন যে এই ব্যাপক সীমান্ত সুরক্ষা প্রকল্পটি সম্প্রতি ত্বরান্বিত করা হচ্ছে এই আশঙ্কায় যে সেখান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নেবার পর পাকিস্তানের সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়তে পারে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর নিকশার বাসিলে সামরিক ঘাঁটিতে বন্দুকধারীরা ইরানের বিশেষ বাহিনী রিভলিউশনারি গার্ডের একজন সদস্যকে হত্যা এবং আরও 5 জনকে আহত করেছে বলে সেখানকার সংবাদ মাধ্যম জানিয়েছে।
দ্বিজেন মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং বন্ধুবর দীপঙ্কর চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আজকের এই অনুষ্ঠান পরিবেশনায় স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জন ড্রাইডন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন এবং
আমি আনিস আহমেদ। শুভেচ্ছা।
This program has come to you from the Voice of America, Washington.